আনের তিলাওয়াত ও তর্জমা সুরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সৌভাগ্যের সিঁড়ি।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের নবম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বিদায় হজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া ভাষণ তুলে ধরব।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, তাঁর প্রশংসা করি এবং তাঁর সাহায্য চাই, তাঁরই কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তাঁরই কাছে তওবা করি। আমাদের নাফসের বা কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় চাই এবং আমাদের কৃতকর্মের প্রতিফল থেকে তাঁর আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ দেখান তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর যাকে পথভ্রষ্ট করেন তাকে পথ দেখানোর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, অদ্বিতীয়, তাঁর কোনো অংশীদার নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ তাঁর বান্দা ও প্রেরিত পুরুষ। হে আল্লাহর বান্দাগণ, আমি তোমাদেরকে ওসিয়াত করছি আল্লাহর তাকওয়ার প্রতি, তোমাদেরকে তাঁর নির্দেশ মেনে চলার জন্য উৎসাহিত করছি, আর যা কিছু কল্যাণকর প্রথমেই আল্লাহর কাছে তা প্রার্থনা করছি। পর সমাচার, হে লোকেরা, আমি তোমাদের জন্য যা বর্ণনা করছি তা মনোযোগ দিয়ে শোনো। সত্যি কথা হল, আমি জানি না, হয়তোবা আগামী বছর এ স্থানে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরো বলেছেন, হে লোকেরা, তোমাদের রক্ত আর সম্ভ্রম তোমাদের ওপর হারাম যতক্ষণ না তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হও, যেমনভাবে আজকের এদিনে এ ভূখণ্ডে তথা পবিত্র মক্কায় তোমাদের উপর তা হারাম। ওহে, আমি কি পৌঁছে দিয়েছি! হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। যার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে যেন ওই আমানতকে আমানত দাতার কাছে ফিরিয়ে দেয়। নিশ্চয়ই জাহেলী যুগ থেকে কোনো টাকার সুদ কারো ওপর আরোপ হয়ে থাকলে তা অকার্যকর হয়ে যাবে। আর সর্বপ্রথম যে সুদ বাতিল করে, সুদ অকার্য করার কাজ করে, সেটা হল আব্বাস ইবনে আব্দুল মোত্তালিবের টাকার সুদ। জাহেলিয়াতের যুগ থেকে যদি কারো উপর কোনো রক্তের দায় থেকে থাকে তাহলে এখন তা বহাল থাকবে না। আর সর্বপ্রথম যার রক্তের দায় মাফ করলাম সে হল আমের ইবনে রাবিয়া, হারিস ইবনে আব্দুল মোত্তালিবের পুত্র।
Thank you.
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরও বলেছেন, নিশ্চয়ই জাহিলি যুগের সব প্রথা ও আইন অকার্যকর, কেবল কাবাঘরের তত্ত্বাবধান আর হাজিদের আপ্যায়ন ছাড়া। ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের জন্য রয়েছে কিসাস বা বদলা। হে লোকেরা, শয়তান তোমাদের এই ভূমিতে পূজিত হওয়া থেকে নিরাশ হয়ে গেছে, কিন্তু সন্তুষ্ট হয়েছে যে উপাসনা ব্যতীত অন্যান্য ছোট কাজে তার নির্দেশের আনুগত্য করা হবে। হে লোকেরা, যেসব মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ তথা পবিত্র বা হারাম মাসগুলোকে অগ্রপশ্চাৎ করা তথা হালাল মাসের সাথে পরিবর্তন করা কুফুরেরই বিস্তার মাত্র। যারা কাফের তারা এর মাধ্যমে মানুষকে পদভ্রষ্ট বা গোমরা করে। এক বছরে সেটাকে হালাল করে, আরেক বছরে সেটাকে করে হারাম, যাতে আল্লাহ যে মাসগুলোকে হারাম করেছেন সেগুলোর সমান হয়ে যায়। নিশ্চয়ই সময় ঘুরে সেদিনের অবস্থায় পৌঁছেছে যেদিন আল্লাহ আকাশগুলো এবং জমিনকে সৃষ্টি করেন। নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা আল্লাহর কাছে ১২টি। আল্লাহর কিতাবে যেদিন আসমানগুলো ও জমিনকে সৃষ্টি করেন তন্মধ্যে ৪টি মাস হারাম, ৩টি একাধিক ক্রমে, আর সেগুলো হল জিলকাদ, জিলহাজ এবং মুহাররম, আর একই হল রজব, যা জমাদি ও শাবানের মাঝে। আমি কি প্রচার করিনি? হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরো বলেছেন, হে লোকেরা, নিশ্চয়ই তোমাদের স্ত্রীরা তোমাদের উপর অধিকার রাখে, আর তাদের উপরও তোমাদের অধিকার রয়েছে। তাদের উপর তোমাদের অধিকার হল তোমাদের বিছানায় অর্থাৎ বিবাহ বন্ধনে থাকা অবস্থায় তারা অন্য কারো সাথে সহবাস করবে না, আর যাকে তোমরা অপছন্দ করো তাকে তোমাদের অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করতে দেবে না, আর ব্যভিচার করবে না, আর যদি তা করে তাহলে আল্লাহ অনুমতি দিয়েছেন যে তোমরা তাদের উপর কঠোর হবে, তাদের বিছানাকে বর্জন করবে এবং তাদেরকে প্রহার করবে, তবে এমন রূপে নয় যে জখমী হবে কিংবা কালচে দাগ পড়ে যাবে। অতঃপর যখন তোমাদের কাছে ফিরে আসে এবং তোমাদের আনুগত্য করে, তখন তোমাদের উপর কর্তব্য হল তাদেরকে ন্যায়সঙ্গতভাবে খোরাক ও পোশাক দেবে। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ, আর আল্লাহর কিতাবের নির্দেশ মতো তাদেরকে নিজেদের জন্যে হালাল করেছ। স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তাদের সাথে সদাচরণ করো।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরো বলেছেন, হে লোকেরা, মুমিনরা পরস্পর ভাই। মুমিন ভাইয়ের সম্পদ তার জন্য বৈধ নয় যদি না সে সম্মত থাকে। আমি কি আল্লাহর নির্দেশ উম্মতের কাছে পৌঁছাইনি? হে আল্লাহ, তুমি সাক্ষী, তোমরা কুফুরে প্রত্যাবর্তনের পথ ধরো না যে একে অপরকে হত্যা করবে, কারণ আমি তোমাদের মধ্যে এমন জিনিস রেখে গেলাম যা তোমরা যদি ধারণ করো তাহলে কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব এবং আমার মনোনীত বংশধর আহলে বাইত। আমি কি পৌঁছাইনি? হে আল্লাহ, তুমি সাক্ষী। হে লোকেরা, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক এক এবং তোমাদের পিতা এক। তোমরা সবাই আদম থেকে, আর আদম হল মাটি থেকে। তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত যে বেশি খোদা ভীরু, আর আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ব্যতীত। কি আমি কি পৌঁছাইনি? সবাই বলল, অবশ্যই। তিনি বললেন, সুতরাং উপস্থিতরা যেন অনুপস্থিতদেরকে সংবাদ দেয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরো বলেছেন, হে লোকেরা, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক উত্তরাধিকারীকে উত্তরাধিকারের অংশ দান করেছেন, আর পরিত্যক্ত সম্পদের এক তৃতীয়াংশের বেশি ওসিয়াত করলে তা কার্যকর নয়। সন্তান হবে স্বামীর, আর ব্যভিচারের কপালে জুটবে পাথর। যে কেউ নিজ পিতা ছাড়া অন্যের প্রতি নিজের পিতৃত্ব আরোপ করে এবং যে নিজ মনিব ভিন্ন অন্যকে মনিব বলে পরিচয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, অভিশাপ বর্ষিত হোক ফেরেশতাকুল এবং সব মানুষের, আর আল্লাহ তার কাছ থেকে কোনো তওবা এবং বদলা গ্রহণ করেন না। আল্লাহ দরুদ ও করুণা বর্ষিত হোক তোমাদের উপর। জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের প্রখ্যাত মনীষী, কবি, সাহিত্যিক, গণিতবিদ, দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা নিকট অতীতে ইরানের বেশ কজন মনীষীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই আছেন।
শ্রোতাবন্ধুরা, আমরা ইরানে গণিতের ইতিহাস নামক বইতে জানতে পারি মূলত গণিতের ইতিহাস ব্যবহারিক ও তাত্ত্বিক এই দুই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। এ সংক্রান্ত আলোচনায় আমরা গণিতশাস্ত্রে গ্রিক যুগের পর ইরানি যুগ নিয়ে কথা বলার চেষ্টা করব। বলে রাখা ভালো, ইরানি যুগ বলতে মনীষীদের বেশিরভাগই ছিলেন ইরানি, যদিও এদের মধ্যে বেশ কজন ছিলেন মিশরীয় গণিতবিদ। ইরানিরা গণিতের তিনটি অধ্যায় অর্থাৎ পাটিগণিত, অ্যালজেব্রা ও ত্রিকোণমিতিতে ছিলেন ভীষণ পারদর্শী। আমরা যদি হিজরি তৃতীয় থেকে পঞ্চদশ শতকের সব বড় বড় ইরানি গণিতবিদের পরিচয় তুলে ধরতে চাই, তাহলে তা হবে অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার। শুধু প্রথম সারির মনীষীদের সম্পর্কে আলোচনা করতে গেলে আলাদা বই রচনা করতে হবে, তাই আমরা বিস্তারিত বর্ণনায় না গিয়ে সীমিত সংখ্যক আরও কিছু ইরানি মনীষীর জীবন বৃত্তান্ত ও গবেষণা কর্ম তুলে ধরার চেষ্টা করব, যারা জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন।
ইরানের অন্যতম আরেকজন খ্যাতনামা মনীষী হচ্ছেন আবুল ফাত্তাহ মাহমুদ বিন মোহাম্মদ ইস্পাহানি। তিনি ছিলেন হিজরি চতুর্থ শতাব্দীর খ্যাতনামা অনুবাদক ও লেখক। তার রচিত মাকরুতাত আবু লুনিউস গ্রন্থটি ল্যাটিন ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া আবু জাফর খাজান খোরাসানি বীজগণিতে মাহানির সমীকরণকে কৌণিক ছেদনের মাধ্যমে সমাধান করেছেন। গোলককে খণ্ড খণ্ড বিভক্ত করার নিয়ে যে পদ্ধতি ও প্রথার প্রচলন ইরাকের প্রখ্যাত গণিতবিদ আল মাহানি করেছিলেন তা ছিল অভিনব। গোলক নিয়ে গবেষণা করতে গিয়েই তিনি বীজগণিতিক ত্রিমাত্রিক সমীকরণ আবিষ্কার করেন এবং এ সমীকরণ সমাধানে ত্রিকোণমিতির চিত্র ও ত্রিমাত্রিক কোণের সাইন ব্যবহার করেন। আল মাহানি কণিকের সাহায্যে ত্রিমাত্রিক সমীকরণ সমাধানের চেষ্টা করেছিলেন, কিন্তু ইরানের আবু জাফর খাজান খোরাসানি বীজগণিতে মাহানির ওই সমীকরণকে কৌণিক ছেদনের মাধ্যমে সমাধান করেছেন।
হিজরি চতুর্থ শতাব্দীতে ইরানের গিলান প্রদেশের অধিবাসী আরেকজন গণিতবিদ আবুল হাসান কুশিয়ারি গিলির কথা উল্লেখ করা যায়, যিনি গণিত বিষয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন। এছাড়া আবুল হাসান আলী বিন নাসাবি খোরাসানি, যিনি ফার্সি ভাষায় পাটিগণিতের উপর বই লিখেছিলেন যা পরবর্তীতে আল মাগনি ফি হিসাব আল হিন্দি নামে আরবিতে অনুদিত হয়েছিল। তার বেশ কিছু বই জার্মান ভাষায়ও অনুদিত হয়েছিল। হিজরি তৃতীয় শতাব্দীতে বিখ্যাত খওয়ারেজমি ছাড়াও আরেকজন প্রখ্যাত মনীষী ছিলেন আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কেন্দি। তিনি ছিলেন প্রথম ইসলামী দার্শনিক। আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসহাক আল কেন্দি আরবের বসরায় মেসোপটেমিয়ার নিকটবর্তী কুফা নগরীতে 801 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আরব আদিবাসী কিন্দা গোষ্ঠীর বংশভুক্ত ছিলেন। তিনি একাধারে দার্শনিক, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, যুক্তিবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন। তারই ছাত্র আহমদ সারখাসিও ভূগোল, মিউজিক ও জ্যোতির্বিদ্যা শাস্ত্রে ছিলেন পারদর্শী এবং তার যুগে খ্যাতি অর্জন করেছিলেন।
ইরানের আরেকজন গণিতবিদ আবু আল ওয়াফা বুজানির দুটি বই রয়েছে যেখানে তিনি মানুষ এবং মানুষের জীবন সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন। তার রচিত একটি বইয়ের নাম হচ্ছে যে জ্যামিতি কারিগরদের কাজে লাগবে। তার আরেকটি বইয়ের নাম হচ্ছে যে গণিত হিসাব রক্ষকদের জন্য দরকারি। তার লেখা ইরানি জ্যামিতির প্রথম খণ্ড ফার্সি ভাষায় অনুদিত হলেও দ্বিতীয় খণ্ডটি অনুদিত হয়নি। আবুল ওয়াফা বুজানি অতীতের ইরানি ও গ্রিক বিজ্ঞানীদের অনেক বইয়ের ব্যাখ্যা লিখে গেছেন, যেমন ইউক্লিডের প্লিমিনিয়ারিস বা এলিমেন্টস তথা প্রাথমিক বিষয়াদি ও উপাদান, খাওয়ারিজমির আল জাবর ওয়াল মোকাবেলা, টলেমির আল ম্যাজেস্ট ও দাউ ফান্তাসের জাবর শীর্ষক বইগুলোর অনুবাদ সহ ব্যাখ্যা লিখেছেন বুজানি। এছাড়া তিনি ত্রিকোণমিতি ও জ্যামিতিতে অনেক নতুন বিষয় যুক্ত করেছেন, যেমন বিত্রীয় বা গোলকীয় ত্রিভুজের ক্ষেত্রে সাইন কোণগুলোর সমীকরণ তথা সূত্র আবিষ্কার করেছিলেন বুজানি।
ইরানের আরেকজন প্রখ্যাত গণিতবিদ ছিলেন ইবনে সিনা। ফারাবির মতো তিনিও তার যুগে প্রচলিত ইরানি সঙ্গীতের কিছু দুর্বলতা চিহ্নিত করে এমনভাবে সংস্কার করেছিলেন যা আজও ইরানের সুন্নাতি বা ঐতিহ্যবাহী সঙ্গীত হিসেবে প্রচলিত রয়েছে। গাণিতিক পদ্ধতিতে লেখা বিখ্যাত সাফা বইটি তিনিই উপহার দিয়েছিলেন। ধারণা করা হয় তিনি 450 গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে 150 দর্শনশাস্ত্র বিষয়ক এবং 40 চিকিৎসা বিজ্ঞান বিষয়ক। ইরানের আরেকজন মনীষী আবু বকর গুরজি হিসাব বিজ্ঞান বিষয়ক আল কাফি বইটি লিখেছিলেন। এতে তিনি জ্যামিতিক চিত্র ব্যবহার না করেই পাটিগণিত সমাধানের উপায় বাতলে দেন। তিনি তার বইয়ে সংখ্যার পরিবর্তে শব্দের ব্যবহার করেছেন। তার হুয়াফহাইম গ্রন্থটি জার্মান ভাষায় অনুদিত হয়েছে। আবু হাসান নাসাবি ছিলেন ইরানের আরেকজন গণিতবিদ ও জ্যোতির্বিদ। তিনি তার যুগে সাধারণ বিজ্ঞান ও গ্রহ নক্ষত্রের উপর গবেষণা কর্মের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। আল মাকনা ফি আল হিসাব আল হিন্দি বইটিতে তিনি মহাকাশে নক্ষত্রপুঞ্জের অবস্থান নিয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন।
গণিতের জগতে ইরানের আরেকজন উজ্জ্বল মুখ হচ্ছেন আলাক বেগ। তিনি হচ্ছেন তৈমুরের নাতি। তিনি তৎকালীন ইরানের সামারকান্দ এলাকা শাসন করতেন। শাসক হলেও বিজ্ঞানের প্রতি তার ছিল প্রবল অনুরাগ। জিজুলক বেগ নামে জ্যোতির্বিদ্যার উপর তার একটি গ্রন্থ রয়েছে। এ গ্রন্থের প্রথম খণ্ডে তিনি সময়ের বিভাজন, ক্যালেন্ডার ও মৌলিক বিজ্ঞান বিষয়ে এবং দ্বিতীয় অংশে সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ গণনা, টেবিলের বিন্যাস এবং কীভাবে তা ব্যবহার করতে হবে সেসব বিষয়ের বর্ণনা দিয়েছেন। নবম শতাব্দীতে ইরানের গিয়াসউদ্দিন জামশেদ কাশানি ছিলেন বিখ্যাত হিসাব বিজ্ঞানী, সংখ্যাতাত্ত্বিক ও গণিতবিদ। তিনি ছিলেন দশমিক ভগ্নাংশের প্রকৃত আবিষ্কারক। কাশানির গণিতের বইয়ের নাম হচ্ছে মাফাতি উল হেসাব। তার এ বইটি 1864 সালে ফরাসি ভাষায় অনুবাদ করা হয়।
ওই একই শতাব্দীতে একটি ঘটনায় আলাক বেগ নিহত হওয়ার পর সমরকন্দের আরেক উজ্জ্বল নক্ষত্র গণিতবিদ আলাউদ্দিন আলী কুশ্চি ইস্তাম্বুলে যান। আলাক বেগের বইপত্র তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ইস্তাম্বুলে গিয়ে তিনি তৎকালীন সুলতান মোহাম্মদ উসমানীকে মাহমুদিয়ে নামে একটি বই উপহার দেন। এ বইটি কাশানের লেখা মাফাতিহুল হিসাব গ্রন্থের ভিত্তিতে লেখা হয়েছিল। তিনি প্রথম এই বইয়ে মাইনাস ও প্লাসের পরিভাষা ব্যবহার করেন। তো শ্রোতা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আলোচনা অব্যাহত রাখব।
আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক অনুষ্ঠান প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমরা তিনজন। আমি নাসির মাহমুদ।
আমি আক্তার জাহান।
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, মানুষের সুখ তখনই আসে যখন সে নিজেকে বিদ্বেষ ও প্রতিশোধ পরায়ণতা থেকে মুক্ত রাখে।
আমরা যেন বিদ্বেষ ও প্রতিশোধ পরায়ণতা থেকে মুক্ত থাকতে পারি, এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আজকের আসরের প্রথম মেইলটি পাঠিয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগ প্রতিদিন বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে। কিছু শ্রোতা পাঠক হয়তো শুধু খবরের জন্যই রেডিও তেহরান শোনেন, কিন্তু কিছু শ্রোতা পাঠক আরও বাড়তে কিছু চান। তারা ইরান সম্পর্কে জানতে চান, ইসলামী বিশ্ব সম্পর্কে জানতে চান, ইসলাম সম্পর্কে জানতে চান, আর তাদের সে জানতে চাওয়ার আকাঙ্ক্ষা পূরণ করে যাচ্ছে রেডিও তেহরান বাংলা বিভাগ। ইরান ও ইসলামী বিশ্ব সম্পর্কে জানার সুযোগ করে দেয়া এমনই একটি অনুষ্ঠান হল ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। আমি মনে করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মুসলিম দুনিয়া সম্পর্কে যারা চিন্তাভাবনা করেন, গবেষণা করেন, কথা বলেন, লেখালেখি করেন, তাদের প্রত্যেকেরই ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক অনুষ্ঠানটি শোনা উচিত অথবা ওয়েবসাইট থেকে পড়ে নেওয়া উচিত।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানটির গুরুত্ব তুলে ধরে ইমেইল করায় সাদাত ভাইকে অসংখ্য ধন্যবাদ। চুয়াডাঙ্গা জেলার জীবননগর সদর থানার আলমবাড়ি রেডিও ক্লাবের সভাপতি কবির আল চপল পাঠিয়েছেন এবারের মেইলটি। নিজেকে রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, আজ থেকে ১২ বছর আগের ঘটনা। তখন আমি দশম শ্রেণীর ছাত্র ছিলাম। একদিন শুক্রবার সকালে আমার রেডিওটার নব ঘুরাতে ঘুরাতে হঠাৎ করে শুনতে পাই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান। রংধনু আসর হচ্ছিল, কাজী নজরুলের একটা ইসলামিক গান ও ইরানের এক বাদশার গল্প শুনে আমি মুগ্ধ হয়ে যাই। সেদিন থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে শুরু করি। বর্তমানে আমি অনলাইনে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং বাংলা তর্জমা শুনে মনে প্রশান্তি লাভ করি।
১২ বছর ধরে রেডিও তেহরান শুনে যাচ্ছেন জেনে ভালো লাগলো। আশা করি নিয়মিত মতামত জানাবেন। তো চিঠি লেখার জন্য কবির আল চপল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে, আর পাঠিয়েছেন কুমার শঙ্কর অধিকারী। ফার্সি নববর্ষ নওরোজের শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রতিদিনই শুনি, তবে চিঠিপত্র খুব একটা লেখা হয় না। রেডিও তেহরানের সকল অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। ৯ এপ্রিল রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক অনুষ্ঠানের সপ্তম পর্ব শুনলাম। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জ্ঞাত হলাম যা মনকে স্নিগ্ধ করল। আপনাদের স্বাস্থ্যকথা, রংধন আসর, চিঠিপত্রের আসর প্রিয়জন, এগুলো আমার খুব পছন্দের অনুষ্ঠান।
ভাই কুমার শঙ্কর অধিকারী, বহুদিন পর আপনার লেখা চিঠি পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আশা করি নিয়মিত লিখবেন। কিশোরগঞ্জের কুত কাইল গ্রাম থেকে মোহাম্মদ রমজান আলী রবিন পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সাংস্কৃতিক সম্পাদক। ছোট্ট এ চিঠিতে তিনি ঢাকা অথবা কিশোরগঞ্জে FM অথবা মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান প্রচার করার দাবি জানিয়েছেন।
ভাই রমজান আলী রবিন, বাংলাদেশের সব বিভাগীয় শহরে FM এ অনুষ্ঠান প্রচারের বিষয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের উদ্যোগ সফল হলে শ্রোতাবন্ধুরা আরও সহজেই অনুষ্ঠান শুনতে পাবেন। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্নাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বরখাস্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনা জাতিসংঘের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। মানব অধিকারকে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা উচিত নয়। বিশ্বের শীর্ষ সন্ত্রাসী ও যুদ্ধবাজ রাষ্ট্র, মানবতা ও মানবাধিকারের শত্রু, বিশ্বের কুখ্যাত যুদ্ধাপরাধী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সামরিক আগ্রাসনে বিশ্ব বহুদিন পর্যন্ত বিপর্যস্ত। মানবতা ও মানবাধিকার আজ কেঁদে মরছে, কিন্তু জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। তাই স্বাভাবিকভাবেই মানবাধিকার প্রশ্নে রাশিয়াকে বরখাস্তের ঘটনাটি জাতিসংঘকে প্রশ্নবিদ্ধ করেছে।
অত্যন্ত যৌক্তিক একটি বিষয়ে মতামত জানালেন বিধানদা। আশা করি এভাবেই সমসাময়িক বিভিন্ন বিষয়ে লিখবেন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি গাজী মমিনউদ্দিন পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, পছন্দ ও শখ নাকি একটা সময়ে আর ভালো লাগে না, ভালো লাগা ক্রমশ কমতে থাকে। অথচ ৩০ বছরের বেশি সময় ধরে রেডিও শুনছি, এক মিনিটের জন্য কোনোদিন এমন মনে হয়নি। ভেরিয়েশন চেয়েছি, উপস্থাপক কিংবা ঘোষক পরিবর্তন চেয়েছি, অনুষ্ঠানের ধরন পরিবর্তন করতে বলেছি, কিন্তু কোনোদিন অপছন্দের কারণে কিংবা একঘেয়েমির কারণে শোনা বন্ধ করিনি। এর নাম ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে জীবনের আখেরি দিন পর্যন্ত থাকতে চাই।
ভাই গাজী মমিনউদ্দিন, আপনার এই ছোট্ট লেখাটি আমাদের অনেক ভালো লেগেছে। আশা করি মাঝে মধ্যে লিখবেন। শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমরা একটি ভয়েস ফাইল বাজিয়ে শোনাব। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এটি পাঠিয়েছেন SM নাজিমউদ্দিন।
রেডিও তেহরান বাংলা বিভাগের সৌজন্যে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন ইরানের নানা বিষয় সম্বন্ধে জানতে পারছি, সেই সাথে জানতে পারছি কোরআন ও সুন্নাহর আলোকে দীন ইসলামের নানাবিধ আলোচনা। ইরানের প্রতিরক্ষা যুদ্ধের ধারাবাহিক আলোচনার সাথে মধ্যপ্রাচ্যের নানাবিধ খবর, খবরের বিশ্লেষণ ও তার নানা দিক নিয়ে আলোচারিতা, সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যা ও করণীয় সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আলাপচারিতা, যে কোনো মানুষের জন্য প্রয়োজনীয় একটি অনুষ্ঠান স্বাস্থ্য কথা, শিশু কিশোরদের প্রিয় অনুষ্ঠান রংধনু আর সবার প্রিয় প্রিয়জন অনুষ্ঠানে তো তুলনাই হয় না। ছোট বড় সবার প্রিয় এ দুটি জনপ্রিয় অনুষ্ঠান। এ অনুষ্ঠানে প্রচারিত সুন্দর সুন্দর ইসলামী গানের সুরের মূর্ছনায় হারিয়ে যাই আমরা। অনুষ্ঠানমালার বহুল আলোচিত বিশ্ব সংবাদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার কারণে বিশ্বের গণমাধ্যমগুলোর মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। এর বাস্তব রূপায়নে শুধু রেডিওর সম্প্রচারীও নয়, পার্স টুডের ওয়েব পেজে পরতে পরতে ছড়িয়ে রয়েছে তার উদাহরণ। সব মিলিয়ে পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার, এই স্লোগানকে বাস্তবচিত করতে শ্রোতাবান্ধব নানা কর্মসূচি গ্রহণের মাধ্যমে পূর্ণতা দান করেছে রেডিও তেহরান।
বিশ্ব সংবাদ সহ রেডিও তেহরানের সাপ্তাহিক ও ধারাবাহিক অনুষ্ঠানগুলোর সম্পর্কে চমৎকার মূল্যায়ন করার জন্য নাজিমুদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব থেকে কানন রানী টিকাদার পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, আমি এখন প্রায় নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনি। যেহেতু বাংলাদেশ সময় রাতে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান প্রচার হয়, তাই শুনতে কোনো সমস্যা হয় না। বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান সময়সূচি খুবই উপযুক্ত সময়সূচি।
আমাদের কোন কোন অনুষ্ঠান এ শ্রোতাবনের ভালো লাগছে সে সম্পর্কে তিনি কিছু লিখেছেন।
হ্যাঁ, তিনি জানিয়েছেন রেডিও তেহরানের খবরের পাশাপাশি সাপ্তাহিক অনুষ্ঠানগুলো তার খুব ভালো লাগে। তবে ইরান ভ্রমণ, আসমাউল হুসনা, স্বাস্থ্য কথা, রংধনু, প্রিয়জন, সুখের নীড় এবং গল্প ও প্রবাদের গল্প তার বেশি ভালো লাগে।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে মতামত জানানোর জন্য কানন রানী টিকাদার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের নওগাঁ জেলার সান্তাহার থানার শাহপুর কে পাড়া থেকে খন্দকার রফিকুল ইসলাম পাঠিয়েছেন এবারের মেলটি। তিনি জানিয়েছেন, নতুন ফ্রিকোয়েন্সিতে অনুষ্ঠান ভালো ও স্পষ্ট শোনা যাচ্ছে। এরপর লিখেছেন, সত্যি বলতে কি, রেডিও তেহরান আছে বলেই আজও আমি এই পুরনো জীবন্ত বিনোদনের সহচরী হয়ে বেঁচে আছি। ইসলামী দুনিয়ায় রেডিও তেহরানের সমকক্ষ কোনো বেতার আমি কখনো খুঁজে পাই না। আমি একজন শিক্ষক, আমি আমার মাদ্রাসার ছাত্র ছাত্রীদের প্রায়ই আপনাদের বাংলা অনুষ্ঠান শুনতে উৎসাহ যোগাই। আমার প্রতিবেশী বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী সবাইকে আপনাদের অনুষ্ঠান শুনতে অনুরোধ করি। তাছাড়া আপনাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ দেখতে বলি, এতে তারা দিন দিন রেডিও তেহরানের প্রতি আকৃষ্ট হচ্ছে।
রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে চেষ্টা চালানোয় খন্দকার রফিকুল ইসলাম মিয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুস সালাম সিদ্দিক পাঠিয়েছেন আসরের শেষ মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান, তোমাকে আমি বড় ভালোবাসি, আমার প্রাণের চেয়েও তুমি অতি প্রিয়। তোমার সাথে আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের, তোমাকে ভালোবাসার জন্যই বেঁচে আছি আজও। সাহারা মরুভূমি সদৃশ পৃথিবীতে মরুতৃষ্ণা যখন আমাকে নিস্তেজ করে, তখন ওমর খৈয়ামের সাকি হয়ে আমার প্রাণে ঠেলে দাও তুমি অপরূপ শব্দের নির্মল সঞ্জীবনী সুধা। রেডিও তেহরান, তোমার প্রেমের সুধা পান করে বারবার জেগে উঠি আমি। প্রশান্ত সাগর সম দুঃখের সমুদ্রে আকণ্ঠ নিমজ্জিত হয়েও হিমালয় সম বাধার প্রাচীর ভেদ করার পাই সাহস। তোমায় ভালোবাসি বলেই শিখতে পেরেছি কালো অক্ষরের সুন্দর শব্দের সাথে খেলা।
বাহ, খুব চমৎকার ভাষায় রেডিও তেহরানের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন আপনি। সুন্দর সুন্দর উপমা দিয়ে চিঠিটি লেখার জন্য আব্দুস সালাম সিদ্দিক আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। গোপালগঞ্জের ঘোড়াদাইর থেকে ফয়সাল আহমেদ শিপন, পঞ্চগড়ের দেবীগঞ্জের মল্লিকা দাহ বালাপাড়া থেকে হরিদাস রায়, কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরীফা আক্তার পান্না, রাজবাড়ির খোসবাড়ির রংধনু বেতার শ্রোতা সংঘ থেকে শাওন হোসাইন, কুমিল্লার খাদিমপুর বাজার থেকে মোখলেসুর রহমান এবং ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আজও আপনাদের জন্য রয়েছে একটি গান, তোমায় দমে 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 জপি আল্লাহ আল্লাহ শিরোনামের গানটি গিয়েছেন বাংলাদেশের তরুণ শিল্পী রাজীব।
তো আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে। যদি পড়ে বিপদে আমি অতীত পাব তুমি আধারে আলো তুমি আল্লাহ আল্লাহ, যদি পড়ে বিপদে আমি অতীত পাব তুমি আধারে আলো তুমি আল্লাহ আল্লাহ, একই আজব কারখানা কেউ মানে কেউ মানে না, একই আজব কারখানা কেউ মানে কেউ মানে না,
নও মুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা, নও মুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও মোবারকবাদ। আজ আমরা ফ্রান্সের বিশিষ্ট মহিলা ব্যক্তিত্ব ক্লেয়ার জোবার্টের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী তুলে ধরব। ফরাসি এই মহিলা শিক্ষা বিষয়ে স্নাতক বা ব্যাচেলর ডিগ্রি ও শিশু সাহিত্য বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারী এবং একজন বিশিষ্ট লেখক ও শিল্পী।
ইসলামে দীক্ষিত হওয়ার সম্পর্কে মিসেস ক্লেয়ার বলেছেন, বিভিন্ন ধর্ম ও মতাদর্শ নিয়ে অনুসন্ধান চালানোর সময় ঘটনাক্রমে ও একান্ত ইচ্ছা সত্ত্বেও ইসলাম ধর্মের সঙ্গে পরিচিত হই। এর আগ পর্যন্ত ভাবতাম ইসলাম ইহুদি ধর্মের মতোই বিশেষ জাতির ধর্ম, তাই ইসলামের প্রতি আমার আগ্রহ ছিল না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ইরানি ও লেবাননি শিক্ষার্থীদের ধর্ম এবং জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত আলোচনা ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে জানতে উৎসাহ যোগায়। ফলে ইসলাম ধর্ম সংক্রান্ত কয়েকটি বই পড়ে এ ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সে সময় দুটি বিষয় আমাকে খুব আকৃষ্ট করেছিল। একটি হল স্রষ্টার সাথে মানুষের সম্পর্কের ব্যাপারে ইসলামের ধারণা, আর দ্বিতীয়টি হল ইসলামের দৃষ্টিভঙ্গি ও জীবনযাপনের রীতি বা কর্মসূচির মধ্যে ভারসাম্য। নওমুসলিম মিসেস ক্লেয়ার আর বলেছেন,
ইসলাম সম্পর্কে ছয় মাস ধরে প্রাথমিক জ্ঞান অর্জনের পর আমার মনে হল আমি আর নিরপেক্ষ থাকতে পারছি না। আমি সত্যকে জেনেছি এবং তা মেনেও নিয়েছি। এছাড়াও ইসলামের অন্য যে বিষয়টি আমার ওপর দারুণ প্রভাব ফেলেছিল তা হল ইসলাম সব নবীকে একত্ববাদ বা তৌহিদের প্রচারক হিসেবে সম্মান করে এবং তাঁদেরকে নবী হিসেবে মেনে নিয়েছে। সত্যি বলতে কি, আমি ইসলাম ধর্মের মাধ্যমেই হযরত ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের আসল পরিচয় জানতে পেরেছি। যদিও শৈশব থেকেই তাঁকে ভালোবাসতাম, তা সত্ত্বেও তাঁর ব্যাপারে গির্জার দাবিগুলোকে বিশ্বাস করতে পারিনি। ইসলামের সাথে পরিচয়ের সুবাদে আমি অন্য দৃষ্টিতে ঈসা আলাইহিসসালামকে দেখার সুযোগ পেলাম ও তাঁকেও নিজ ধর্মের নবী হিসেবে জানলাম। মিসেস ক্লেয়ার আরও বলেছেন,
ইসলাম ধর্ম গ্রহণের পর সবচেয়ে বড় পরিবর্তন আসে স্রষ্টা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিতে। স্রষ্টা সম্পর্কে গির্জার দৃষ্টিভঙ্গি মোটেও স্বচ্ছ নয়। এ দৃষ্টিভঙ্গি পিতা খোদা ও সন্তান খোদার মধ্যে অস্পষ্ট ঘুরপাকে আবর্তিত হয়। এটা গির্জার সেই সব রহস্যের মধ্যে অন্যতম যেগুলো উপলব্ধি করা সম্ভব নয় বলে মনে করা হয়। কিন্তু আল্লাহ সম্পর্কে ইসলামের অত্যন্ত স্পষ্ট ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি উপলব্ধি করতে পেরে আমার অন্তরের অন্তঃস্থলে এই অনুভূতি জন্ম নিল যে এটা হচ্ছে সেই সত্য যা আমি বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছিলাম।
নওমুসলিম মিসেস ক্লেয়ার মনে করেন ইসলাম সহজ সরল, অস্পষ্টতাবিহীন ও সার্বজনীন ধর্ম এবং এ ধর্ম মানুষের সামনে স্পষ্ট পথ দেখায়। ইসলাম এমন এক স্বচ্ছ বিশ্বাস তুলে ধরে যা বিশ্বজগৎকে চিনিয়ে দেয় এবং বিশ্বজগতে মানুষের অবস্থানকে স্পষ্ট করে। শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ের বিশেষজ্ঞ নওমুসলিম মিসেস ক্লেয়ার এখন শিশুদের পবিত্র ও কোমল মনকে মহাপ্রজ্ঞার অধিকারী এক আল্লাহমুখী করতে সচেষ্ট। তিনি তাদেরকে ধর্মের ছায়াতলে নিয়ে বিচ্যুতির ঝড় ঝঞ্চার হাত থেকে রক্ষা করতে চান। ক্লেয়ারের মতে ধর্ম মানুষের চিন্তা ও বিশ্বাসকে সংশোধন করার সর্বাত্মক আন্দোলন। তিনি বলেছেন,
উচ্চতর মানবীয় নৈতিক গুণাবলী অর্জিত ও বিকশিত হয় আল্লাহর প্রতি বিশ্বাস ও অভ্যন্তরীণ দায়িত্ববোধের আলোকে। ধর্ম যথাযথ ও শক্তিশালী শিক্ষার মাধ্যমে মানুষের বৈজ্ঞানিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখে, কারণ ইচ্ছার স্বাধীনতা ধর্মের অন্যতম ভিত্তি এবং সবাইকে তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। অন্যদিকে ধর্ম বলে অস্তিত্বের জগৎ অসীম জ্ঞান থেকে উচ্চারিত হয়েছে এবং এই বিশ্বজগৎ একমাত্র এক ব্যাপক বিস্তৃত বই যার প্রতিটি পৃষ্ঠায় রয়েছে গুরুত্বপূর্ণ। এসব সব ধরনের গবেষণার উপযুক্ত। এ ধরনের বিশ্ব দৃষ্টিভঙ্গি বিশ্বজগৎ ও নানা সৃষ্টির রহস্য সম্পর্কে অব্যাহত চিন্তাভাবনায় সহায়তা করে, ফলে মানুষের জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি ঘটে। ইসলাম সমাজের সব ক্ষেত্রে নারীর সুস্থ ও সক্রিয় উপস্থিতির জন্য হিজাব বা শালীন পোশাকের ব্যবস্থা করেছে। অন্যদিকে পাশ্চাত্য নারীর বলগাহীন স্বাধীনতায় বিশ্বাসী। এ প্রসঙ্গে নমুসলিম মিসেস ক্লিয়ার বলেছেন,
ফরাসি নারীরা পদদলিত হওয়া অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য যুগে যুগে সংগ্রাম করেছে। তারা এসব সংগ্রাম থেকে অনেক কিছু অর্জন করলেও হারিয়েছেও অনেক কিছু। আসলে তারা পুরুষদের মাধ্যমে ব্যবহৃত কিছু অধিকারই পেতে চেয়েছিল, ফলে নারী পুরুষের পার্থক্যের আলোকে নারীর বিশেষ ও প্রকৃত অধিকারগুলো তারা অর্জন করতে পারেনি। যেসব অধিকার হুবহু পুরুষদের ব্যবহৃত অধিকার না হওয়া সত্ত্বেও নারীকে মানুষ হিসেবে পুরুষের সমান মর্যাদা দেয়। ফরাসি নারীদের এ আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে পরিবার ব্যবস্থা। এ ব্যবস্থা অত্যন্ত নড়বড়ে হয়ে পড়েছে, কারণ তারা নারী ও পুরুষ যে পরস্পরের পরিপূরক তা বিশ্বাস করে না, বরং তারা নারী ও পুরুষের পৃথক স্বাধীনতা ও সুযোগ সুবিধার নীতিতে বিশ্বাসী। পাশ্চাত্যের বর্তমান সংস্কৃতিতে ব্যক্তিকে পরিবারের উপর প্রাধান্য দেয়া হয়, আর এজন্যই পরিবার ব্যবস্থা এতটা নড়বড়ে হয়ে পড়েছে। ফরাসি নওমুসলিম মিসেস ক্লেয়ার আরও বলেছেন,
দাম্পত্য জীবনে সমঝোতার জন্য কোনো কোনো ক্ষেত্রে আত্মত্যাগ ও পরস্পরকে ধৈর্যের সঙ্গে উপলব্ধি করা জরুরি। পাশ্চাত্যে ব্যক্তি স্বার্থকে পরিবারের উপর প্রাধান্য দেওয়া হয়, ফলে কোনো সমস্যা দেখা দিলে তারা ব্যক্তি স্বার্থ আদায়ের জন্য অস্থির হয়ে ওঠেন এবং কোনো ধৈর্য না ধরে কিংবা কোনো ছাড় না দিয়েই স্বামী স্ত্রী পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাই পশ্চিমা নারী তাদের ঐতিহ্যবাহী অবস্থান থেকে মুক্ত হওয়া সত্ত্বেও এখনও উপযুক্ত অবস্থান খুঁজে পায়নি। এভাবে নারীর অধিকার ও তার সামাজিক সম্মান সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। নারীর উপর যুগ যুগ ধরে জুলুম চলায় আমি এ ব্যাপারে বেশ স্পর্শকাতর ছিলাম। ইসলাম নারীর দায়িত্ব ও ভূমিকার ক্ষেত্রে পার্থক্যে বিশ্বাসী হওয়ার পাশাপাশি তাদের মানবীয় সম্মানকে সমান বলে মনে করে এবং একই সঙ্গে তাদেরকে একে অপরের পরিপূরক বলে মনে করে। আমার দৃষ্টিতে ইসলামের এই দৃষ্টিভঙ্গি নারী পুরুষের সমস্যা সমাধানের সবচেয়ে ভালো পথ।
ফরাসি নওমুসলিম মিসেস ক্লেয়ার হিজাবের মধ্যে প্রশান্তি ও সম্মান অনুভব করেন। পাশ্চাত্য হিজাবকে নারীর জন্য বন্দিত্ব বলে তুলে ধরতে চায়। ইসলামের শত্রুরা জানে মুসলিম নারীকে পবিত্রতা ও শালীনতা থেকে দূরে রাখতে সক্ষম হলে মুসলিম প্রজন্মের উপর সাংস্কৃতিক আগ্রাসন চালানো সহজ হবে এবং মুসলিম যুব প্রজন্মকে চরিত্রহীন করার পথ সুগম হবে। ইসলাম নারীকে হিজাব ও সতীত্ব বজায় রাখার দিকে আহ্বান জানায়। সন্তানকে মানুষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্নেহময়ী মায়ের প্রশিক্ষণের ভূমিকাকে গুরুত্ব দেয় ইসলাম। হিজাব ফরাসি নওমুসলিম মিসেস ক্লেয়ারকে গৃহবন্দী করেনি, বরং বিনম্র করেছে। হিজাব পরেও তিনি বিভিন্ন গঠনমূলক ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন। শিশু সাহিত্য সম্পর্কিত তার কয়েকটি বইও প্রকাশিত হয়েছে।
Թեհրանն է խոսում։ Իրանի Իսլամական Հանրապետությանը հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3